الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح إياك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
اللہ تعالیٰ
ایک مومن کو
عبادت এবং উন্নত
اور اعلی اخلاق
চরিত্রের প্রতি
অনেক طرف بہت توجہ دلائی
বারংবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
ইনকে বগৈর ایک ایمان کا دعویٰ کرنے والا
কেননা এছাড়া ইমানের কোনো দাবিকারক মোমেন আখ্যায়িত হতে পারে না। যেখানে মোমেনের পরিচয় হলো, মোমেনের চিহ্ন হলো ইবাদতকারী হওয়া, সেখানে তার বাজে কথাবার্তাও এড়িয়ে চলা আবশ্যক। এটি হতে পারে না যে এক ব্যক্তি একই সাথে মোমেনও হবে আবার দুর্ব্যবহারও করবে, দুরাচরণ প্রদর্শন করবে। সচরাচর মানুষের চরিত্র তখন অধঃপতিত হয় যখন সে অহংকারী হয়ে থাকে। সে কারণে রহমান আল্লাহর বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ ভূপৃষ্ঠে তারা বড় বিনয়ের সাথে চলাফেরা করে বা বিচরণ করে। যে ব্যক্তির ভিতর বিনয় থাকবে সে কেবল ঝগড়া বিবাদ বা অশান্তি এড়িয়ে চলে না, বা মীমাংসার প্রতি সে আকৃষ্টই থাকে না, বরং অন্যান্য উন্নত চারিত্রিক গুণাবলীও তার মাঝে থাকে। উন্নত চারিত্রিক গুণাবলীর পাশাপাশি যদি খোদার সন্তুষ্টি তার কাছে অগ্রগণ্য হয় আর তার সন্তুষ্টি অর্জনের জন্য উন্নত চারিত্রিক গুণাবলী অর্জনের পাশাপাশি আল্লাহর ইবাদতের দায়িত্ব যদি যথাযথভাবে পালনের চেষ্টা থাকে, তাহলে তার এই যে অবস্থা এটি এক প্রকৃত মোমেনের মোমেন হওয়ার পরিচায়ক। এক কথায় প্রকৃত মোমেন আল্লাহর ইবাদতকারী হয়ে থাকে সত্যিকার অর্থে এবং সে এক বিনয়ী মানুষ হয়ে থাকে। সেখানে এই কথাও সত্য যে সব মানুষের সামর্থ্য এবং শক্তি আর যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, দৈহিক অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অনেক সাময়িক এমন পরিস্থিতির উদ্ভব হয় যা প্রতিবন্ধক হয়ে থাকে। তাই সকল ব্যক্তি এখানে সবসময় এবং সর্বাবস্থায় নিজেদের চারিত্রিক মানকে সমান রাখতে পারে না, সবার চারিত্রিক মান একরকম হওয়া সম্ভব নয়। অনুরূপভাবে আধ্যাত্মিক উন্নতির জন্য ইবাদত এবং নামাজের সেই মান সে ধরে রাখতে পারে না সবসময়, যা এক মোমেনের কাছে প্রত্যাশা করা হয়। সে কারণে আল্লাহ তাআলা মোমেনদেরকে অবস্থা অনুসারে সুযোগ সুবিধাও দিয়েছেন, ছাড়ও দিয়েছেন। আল্লাহ তাআলা সাধ্যাতীত বোঝা মানুষের উপর চাপান না কখনো, বা মানুষের অবস্থা বা তার সামর্থ্যের বাহিরে বোঝা তার উপর চাপান না। একথা বলা যে কিছু কাজ এমন যা মানুষের জন্য করা অসম্ভব, তাই সেই কাজ করা যাবে না বা করা সম্ভব নয়, এই কথা অন্তত পক্ষে ইসলাম ধর্মের ক্ষেত্রে ভুল। এমন ধারণা ইসলামের ক্ষেত্রে রাখা ভুল, এটি সঠিক নয়। আল্লাহ তাআলা যেখানে নামাজ সম্পর্কে মুমিনদেরকে বলেন যে নামাজ তোমাদের জন্য ফরজ বা আবশ্যক, সে নামাজ পড়ো এবং আদায় করো, সেখানে একই সাথে অনেক সুযোগ সুবিধাও তিনি দিয়েছেন, অনেক ছাড় দিয়েছেন। দৃষ্টান্ত স্বরূপ, যে ব্যক্তি কোনো কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তাকে তিনি বলেছেন যে বসে নামাজ পড়ো, বসে নামাজ আদায় করো। আর যে বসে পড়তে পারে না কিছু রোগ ব্যাধির কারণে বা দুর্বলতার কারণে, আবার তার বসাও যেহেতু কঠিন, তাই তাকে তিনি বলেন তুমি শুয়ে নামাজ পড়ো। আবার শোয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই যে এইভাবেই শুতে হবে, যেভাবেই সে শোয়ে সেভাবে সে নামাজ পড়তে পারে। অনেক মানুষ দুর্বল হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, সফর বা কোনো সাময়িক কোনো সীমাবদ্ধতা থাকলে বলা হয়েছে, তিনি বলেছেন যে কসর বা ছোট নামাজকে সংক্ষিপ্ত করতে পারো। তাই নিজের কোনো সমস্যা বা বাধ্যবাধকতার কারণে কোনো ব্যক্তির এই কথা বলার কোনো সুযোগ নেই যে নামাজ পড়া তার জন্য সম্ভব নয়। বরং এমন মানুষ যারা এমন কাজ করে যে কারণে বাহ্যত তাদের কাপড় ময়লা, তাদের জন্য নির্দেশ হলো কাপড় যদি পরিষ্কার কাপড় যদি না থাকে তাহলে যেমন কাপড় পরিধান করে রেখেছ তা নিয়েই নামাজ পড়ো, আর অবশ্যই নামাজ পড়ো। অনুরূপভাবে যদি পানি না থাকে ওজুর পরিবর্তে তেয়াম্মুম করো। বস্তুত কোন বিবেকবান কারো এই অজুহাত গ্রহণ করতেই পারে না যে নামাজ পড়া তার জন্য সম্ভব নয়। যতক্ষণ মানুষের সুস্থ বিবেক বুদ্ধি কাজ করে নামাজ পড়া আবশ্যক। অতএব নামাজ সম্পর্কে এই কথা বলা যে কোন কোন পরিস্থিতিতে নামাজ পড়া আমাদের জন্য অসম্ভব, এটি একেবারেই বাজে এবং উদ্ভট কথা। অনেকে যখন জিজ্ঞেস করা হয় তারা বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে থাকে, অজুহাত দেখিয়ে থাকে। এমন মানুষ এমন বাহানা বা অজুহাত করে ইমান থেকে দূরে সরে যায়। তাই আমাদের সবার এদিকে মনোযোগ দিতে হবে, মনোযোগ দেওয়া আবশ্যক। আয়ারল্যান্ডে মসজিদের উদ্বোধন উপলক্ষে আমি যখন খুতবা দিয়েছি এবং ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণ করেছি, তখন আমেরিকা থেকে আমাদের একজন মুরব্বী সাহেব লিখেছেন, বরং আরও বেশ কয়েক স্থান থেকে চিঠি এসেছে যে খুতবার পর মসজিদে উপস্থিতি বেড়ে গেছে। দৃষ্টিকোণ থেকে স্পষ্টভাবে বোঝা যায় মসজিদে নামাজের জন্য না আসা কোন বাধ্যবাধকতা বা অসম্ভব পরিস্থিতির সম্মুখীন হয়ে নয়, বরং আলস্য ছিল এর কারণ। কিন্তু যখন মনোযোগ আকর্ষণ করা হলো মানুষের উপর এর ইতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু এই অবস্থা স্থায়ী হওয়া আবশ্যক, যা এক মোমেনের বৈশিষ্ট্য যে মনোযোগ যখন আকর্ষণ করা হয় সে তা মেনে চলে। খুদামুল আহমদিয়া এবং লাজনা মাওলার যুবকদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে তাদের মাঝে সময় মতো বাড়িতে মতো নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার। এই বয়সে মানুষ স্বাস্থ্য ভালো থাকে এবং যথাযথভাবে সে নামাজ পড়তে পারে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এদিকে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলছেন যৌবনে এবং সুস্থ অবস্থায় ইবাদত যথাযথভাবে করা সম্ভব হয়। বা বৃদ্ধ বয়সে বিভিন্ন রোগের কারণে মানুষ যেভাবে ইবাদত করা উচিত সেভাবে ইবাদত করে উঠতে পারে না। যাই হোক, মানুষের ভাবা উচিত যে আল্লাহ তাআলার বা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিভিন্ন অবশ্য করণীয় দায়িত্ব নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে হলেও তা পালন করা উচিত। কোথায় আমরা দেখি যে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তা পালন করা হয় না। আল্লাহ তাআলা স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তাই এর খোদার দায়িত্ব পালন করে এর কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। দায়িত্ব পালনের মাধ্যমে এর কৃতজ্ঞতা প্রকাশ আবশ্যক, আর এটি ইবাদতের মাধ্যমে সম্ভব। সুস্থতার কৃতজ্ঞতা ইবাদতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে প্রকাশ করা আবশ্যক। তো এদিকে আমাদের সবিশেষ দৃষ্টি দিতে হবে, কেননা এছাড়া আমাদের ইমান কামেল হতে পারে না বা ইমান ইমানের উৎকর্ষ পর্যায়ে পৌঁছা সম্ভব নয়। এখন আমি ভালো আখলাক বা উন্নত চরিত্রের দিকে আসছি। যারা উন্নত চরিত্রের অধিকারী তাদের একটি বড় বৈশিষ্ট্য হল সত্য বলা বা সত্যের বহির প্রকাশ এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা। একজন মোমেনের বিশেষত্ব হল সে সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, মিথ্যার ধারে কাছেও সে আসে না বা ভেড়ে না। আর এটি তখনই সম্ভব যদি মিথ্যার প্রতি চরম ঘৃণা থাকে হৃদয়ে। কিন্তু কার্যত পৃথিবীতে আমরা যা দেখি তা হল বিভিন্ন সময়ে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। অনেকেই বলে বসে যে আমার মিথ্যা বলার ইচ্ছা ছিল না, কিন্তু ভুল বশত মুখ থেকে মিথ্যা বেরিয়ে গেছে। অ্যাসাইলামের জন্য বা রাজনৈতিক আশ্রয় চাইতে গিয়ে বলে যে মুখ থেকে অমুক কথা বেরিয়ে গেছে আমার অনিচ্ছায়, ইচ্ছা ছিল না মিথ্যা বলার। কিন্তু যদি অভ্যাস না থাকে ভুলবশত মুখ থেকে মিথ্যা কথা বের হয় না। যাই হোক, আল্লাহ তাআলা হলেন পরম ক্ষমাশীল, এমন লোকদের তিনি ক্ষমা করেন যাদের ভুল করার পর অনুশোচনা জাগ্রত হয় বা ভুল করার পর যাদের অনুশোচনা হয়। কিন্তু এমন পরিস্থিতিতে এমন ভুল করার পর অনুতাপ করাও আপনাদের জন্য আবশ্যক, অনুতপ্ত হওয়া আবশ্যক। কিন্তু কোন ব্যক্তি মিথ্যা বলার পর যদি অনুতপ্ত না হয় বা মিথ্যা বলার পর যদি অনুতপ্তও না হয় এবং তার মিথ্যার মাধ্যমে মিথ্যার কারণে কারো যার ক্ষতি হয় সেই ক্ষতি যদি পুষিয়ে দেওয়ার চেষ্টা না করে বরং নাছোড় মনোবৃত্তি প্রদর্শন করে সত্যকে মিথ্যা প্রমাণের হীন চেষ্টা করে বা যদি বলে যে মিথ্যা ছাড়া কোনোভাবে চলতেই পারত না, তেমন ব্যক্তি ইমানের উপরও প্রতিষ্ঠিত নয় আর চরিত্রবান আখ্যায়িত হতে পারে না। এমন ব্যক্তির স্মরণ রাখা উচিত যে সে সঠিক পথ বিচ্যুত, সে সঠিক পথে নেই। এরপর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে নমনীয় আচরণ করো এবং ভালোভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলো, সদ্ব্যবহার করো। সচরাচর মানুষ অন্যদের সাথে কর্কশ ব্যবহার করে না বা কঠোর আচরণ প্রদর্শন করে না, যদিও কারো কারো প্রকৃতিতে কঠোরতা বা রুক্ষতা বা উগ্রতা থেকেই থাকে, কিন্তু সবসময় এর বহির প্রকাশ করে না বা এটি প্রদর্শন করে না। তো আল্লাহ যেহেতু বলছেন যে মানুষের সাথে কোমল এবং নমনীয় ব্যবহার করো, একথা তিনি এমন লোকদেরকে বলছেন যারা নিজেদের রুক্ষতা এবং কঠোরতা বা তোমাদের এই যে কঠোর স্বভাবের ভিতর কোমলতা সৃষ্টি করো, এমন কখনো এমন আচরণ প্রদর্শিত হওয়া উচিত নয় যা অন্যের মর্মযাতনার কারণ হতে পারে। ছোট ছোট বিষয়ে ক্রোধের বশীভূত হয় না, কিন্তু কিছু মানুষ নিজেদের প্রকৃতিগত কারণে, আমি যেভাবে বলেছি কিছু মানুষ প্রকৃতিগত ভাবে হঠাৎ করে খেপে যায়, এমন মানুষ কঠোর কথা বলার পর নিজেদের কঠোরতার জন্য যদি অনুতপ্ত হয়, যারা আবেগ বা অনুভূতিগত কষ্ট পায় তাদের পক্ষ থেকে এর সুরাহা করার চেষ্টা যদি তারা করে আর তওবা ও ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি তওবার দ্বার খোলা রেখেছি, তওবা গ্রহণের দ্বার খোলা রয়েছে, আর এমন মানুষের তওবা গৃহীত হয়। কিন্তু খোদার নির্দেশের প্রতি যারা মনোযোগ দেয় না, অবজ্ঞা প্রদর্শন করে, যারা অনর্থক কঠোর আচরণ করা অব্যাহত রাখে, কোন প্রকার অনুশোচনা যারা করে না বা যারা অনুতপ্ত নয়, তারা এমন মানুষ যারা চারিত্রিক মানে কেবল অধঃপতিতই হচ্ছে না বরং খোদার নির্দেশকে অবজ্ঞা করে গুনাহ করছে। এমন লোকদের ইবাদত তাদের কোনো কাজে আসে না। অতএব খোদা তাআলা এমন লোকদেরকে মাগফিরাত বা ক্ষমার আশা দিচ্ছেন যারা বিশেষ উত্তেজনা আবার আগের বশবর্তী হয়ে কোনো কাজ করে বসে, কিন্তু এরপর চেতনা ফিরে আসার পর এই কাজের জন্য তারা অনুশোচনা করে, লজ্জিত হয় এবং অনুতপ্ত হয়, আর এর সুরাহার চেষ্টা করে। কিন্তু যে অনুতপ্ত হয় না, বোঝার পরও কোনো কোনোভাবে আক্ষেপ বা অনুশোচনা করে না বা এর সুরাহার চেষ্টা করে না, তাদের খোদার কাছে কোনো অজুহাত চলবে না। তাই আমাদের আত্মদর্শী হতে হবে। আমার সামনে অনেক এমন বিষয়াদি আসে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেনদেনের বিষয়াদি সংক্রান্ত ঝগড়া আসে, মানুষ এতটা ক্রোধের বশীভূত হয় কিছুই দেখে না যে কি বলছে আর কি করছে। মহিলাদের আবেগ অনুভূতিতে আঘাত হানে, হাত ওঠায়, অন্যান্য এমন অনেক বিষয়াদি রয়েছে, পারস্পরিক অন্যায় আচার আচরণ, আর একই সাথে এটিও বোঝার চেষ্টা করে না। আমাদের ইসলাহি কমিটি বা বিচার বিভাগ চেষ্টা করলেও এরা নিজেদের কথায় অনড় থাকে। যখন কারো বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় তখন এদের কাণ্ড জ্ঞান ফিরে আসে, কিছুটা এরপর ক্ষমাও চায়, ক্ষমার চিঠি লেখে, ক্ষমা চেয়ে চিঠি লেখে, এবং এরপর পূর্বে যে সীমা লঙ্ঘন করেছে তার সুরাহা এবং সমাধানের চেষ্টা করে। ঠিক আছে, এমন মানুষ শাস্তি পাওয়ার পর ক্ষমা আদায় করে অশুভ পরিণাম হয়তো এড়াতে পারে, কিন্তু শাস্তির একটা কলঙ্ক লেগেই যায় তাদের উপর। যদি এরা অহমিকার বশবর্তী হয়ে কোনো কাজ না করত তাহলে সমঝোতার ভিত্তিতে পূর্বেই বিষয়ের সমাধান সম্ভব ছিল। তাই এমন মানুষকে নিজেদের ইমান রক্ষা করার চেষ্টা করা উচিত। অনেকে এমন আছে যারা কোনোভাবে কথা মানতে প্রস্তুত নয়, এরা তো বহু দূরে ছিটকে পড়ে এই ইহ জগৎ এবং ইহ জগতের সুযোগ সুবিধা, ইহ জগৎ সংক্রান্ত স্বার্থ ক্ষণস্থায়ী, আমাদেরকে নিজেদের পরিণাম সম্পর্কে চিন্তা করা উচিত, এনজামে খায়রের চিন্তা করা উচিত, খোদার ফজল এবং কৃপা রাজি আমরা কিভাবে আকর্ষণ করতে পারি এগুলো ভাবা উচিত। আমি প্রায়শ আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে যে আমাদের নিজেদের চারিত্রিক মান উন্নত করা উচিত, তুচ্ছাতে তুচ্ছ বিষয়ের জন্য অহমিকার ফাঁদে পা দেওয়া উচিত নয়। জামাতের প্রতিটি সভ্য এবং ব্যক্তির চেষ্টা করা উচিত চারিত্রিক গুণাবলী এবং মানবিকতার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা। এতে সন্দেহ নেই যে অনেক সময় আমরা আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি, রাগ এসে যায়, এটি মানব ফিতরত বা মানুষের প্রকৃতি। কিন্তু একজন মুমিন, একজন মুমিনকে আল্লাহ তাআলা কিছু আদেশ নিষেধ বা নির্দেশও দিয়েছেন, আমাদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা উচিত, খোদার ইচ্ছার অধীনে সেগুলোকে ব্যবহার করা উচিত বা কাজে লাগানো উচিত। আমি স্বামী স্ত্রীর পারস্পরিক বিষয়াদির দৃষ্টান্ত দিয়েছি। দেখুন, বিয়ের সময় যে আয়াতগুলো পড়া হয় নিকার সময়, সেগুলোকে আল্লাহ তাআলা তাকওয়াকে সামনে রেখে কিভাবে আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন, স্বামী স্ত্রী উভয়ের যা মেনে চলা উচিত। কিন্তু অধিকাংশ মানুষ এ কথাগুলো দৃষ্টিতে রাখে না, মনে করে বিয়ে হয়ে গেছে বা নিকাহ হয়ে গেছে এটি সবকিছু। সুতরাং যারা নিজেদের কথায় অনড় এবং অটল বরং নিজের অবস্থান নিয়ে যারা অহংকার করে, কথাগুলো সামনে রাখা তো দূরের কথা, সমস্যা যখন সামনে আসে তখন নিজেদের কথায় অবিচল এবং অনড় থাকে, আর অহংকার করে করে আবার বলেও যে আমরা এইভাবে আমাদের অবস্থানে অনড় ছিলাম, অমুককে আমরা হেয় প্রতিপন্ন করেছি, নিজেদের চিন্তা ভাবনা এবং আবেগ অনুভূতিকে সঠিক মনে করে, অন্যের আবেগ অনুভূতির প্রতি বিন্দুমাত্র ভ্রক্ষেপ করে না আর বলে যে আমরা যা করেছি তাই সঠিক। কেননা তাদের ধারণা অনুসারে দ্বিতীয় ব্যক্তির এটি চিকিৎসা ছিল যা তারা ভেবেছে বা যা তারা করেছে, আর এছাড়া তাদের দৃষ্টিতে আর কোন রাস্তা ছিল না। এমন লোকদের কথা যদি মেনে নেওয়া হয় তাহলে এর অর্থ যা দাঁড়াবে তা হলো সেই ধর্ম যে যা তারা মেনেছে তা মিথ্যা। কেননা ধর্ম কিছু বলে আর তারা ভিন্ন কিছু বলছে। এরা নিঃসন্দেহে কথা বলতে পারে যে ধর্মের নির্দেশ এমন যা যা আমাদের জন্য মেনে চলা কঠিন, কিন্তু এ কথা বলা যে এই নির্দেশ লঙ্ঘন করা ছাড়া বা আমরা যা করেছি তাছাড়া কোনোভাবে কাজ চলত না, এটি ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করার নামান্তর। আল্লাহ তাআলা বলছেন যে রাগ এবং ক্রোধ দমন কর, উন্নত চরিত্র প্রদর্শন কর, ভুল করে নাছোড় বান্দার মতো আচরণ করো না, আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের চেষ্টা করো। বরং মসিহ ইসলাম তোমাদেরকে এতটাও বলেছেন যে যে মানুষের অধিকার প্রদান করে না, যে আল্লাহ তাআলা যে সমস্ত চারিত্রিক গুণাবলীর অধিকারী হতে বলেছেন যে সেইগুলো অবলম্বন করে না, সেই অনুসারে মানুষের প্রাপ্য অধিকার প্রদান করে না। এমন মানুষ সত্যিকার অর্থে আল্লাহ তাআলার প্রাপ্য অধিকারও প্রদান করে না। এদের নামাজ এবং এদের ইবাদত শুধু লোক দেখানো, কেননা এই সকল ইবাদত তাদের জীবনে সেই পরিবর্তন সৃষ্টি করতে পারেনি যা এক মোমেনের বৈশিষ্ট্য। তাদের মাঝে সেই বিনয় সৃষ্টি হয়নি যা খোদার নৈকট্যের কারণ হতে পারত তাদের জন্য। মানুষের উপর যখন রাগ ভর করে সেই সময়কার যদি সে ভিডিও বানায়, ভিডিও করে, আজকাল ভিডিও করা খুব সহজ, এক বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি ঠান্ডা মাথায় সেগুলো যদি দেখে সে নিজেই আশ্চর্য হয়ে যাবে যে তার অবস্থা কত ঘৃণ্য। হযরত মসিহ ইসলাম এই সম্পর্কে আমাদের জন্য সিহত করেছেন তা আপনাদের সামনে উপস্থাপন করছি। যারা রাগের বশীভূত হয় তাদের অবস্থা কি হয়? তাদের মাথা সম্পূর্ণভাবে বিবেক বুদ্ধি হারিয়ে বসে, অনেক সময় উন্মাদনা পর্যন্ত বিষয়ে গড়ায়। রাগ এবং ক্রোধ যখন সীমার বাহিরে চলে যায় তখন মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে যায়। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ধৈর্যের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। ধৈর্যের ফলে মানুষের বিবেক কাজ করে, চিন্তা শক্তি বৃদ্ধি পায়। তিনি বলেছেন, স্মরণ রেখো, বিবেক এবং রাগের মাঝে ভয়াবহ শত্রুতা রয়েছে। যখন রাগ ধরে বিবেক বা কাণ্ড জ্ঞান লোপ পায়, কিন্তু যে ধৈর্য ধরে আর নমনীয়তা প্রদর্শন করে তাকে এক জ্যোতি দেওয়া হয়, যার ফলে তার বিবেক বুদ্ধি এবং চিন্তা শক্তির মাঝে একটা নতুন আলো সৃষ্টি হয়, আর এরপরে আলো থেকে আলো উৎসারিত হয়। রাগ এবং উত্তেজনার সময় মানুষের হৃদয় ও বিবেক যেহেতু তমসাচ্ছন্ন থাকে, তাই অন্ধকার থেকে অন্ধকারেরই জন্ম হয়। এক কথায় 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 যারা খেপে যায়, তিনি বলেন তাদের হৃদয়ে প্রজ্ঞাশূন্য হয়। তিনি সব বলেন যে স্মরণ রেখো, যে ব্যক্তি কঠোর ব্যবহার করে আর রাগের বশীভূত হয় তার যে মুখ থেকে তত্ত্ব এবং প্রজ্ঞার কথা উচ্চারিত হতেই পারে না, সে হৃদয়ে প্রজ্ঞা থেকে বঞ্চিত হয়ে যায়। যে নিজের প্রতিদ্বন্দ্বীর সামনে তড়িঘড়ি খেপে যায় এবং সীমা অতিক্রম করে, যার মুখ নোংরা এবং যে লাগামহীন, সে সূক্ষ্ম এবং উন্নত চিন্তাধারা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যায়। তার মুখ থেকে ভালো এবং উন্নত নেক কথা বের হতেই পারে না, রাগ এবং প্রজ্ঞা সহাবস্থান করতে পারে না। যে রাগের বশীভূত হয় তার মাথা মোটা হয়ে থাকে আর চিন্তাধারা হয়ে থাকে ভোতা, কোন ময়দানে তাকে বিজয় এবং সাহায্য প্রদান করা না। রাগ এবং ক্রোধ অর্ধেক উন্মাদনা, এটি যখন বেড়ে যায় পুরো উন্মাদনায় পর্যবসিত হতে পারে। তিনি আরো বলেন, দুটো শক্তি মানুষকে উন্মাদনার দিকে নিয়ে যায়, একটি ক্রোধারণা আরেকটি হল রাগ বা ক্রোধ। যখন এগুলো সীমা ছাড়িয়ে যায়, মানুষ যদি সবসময় রেগে থাকে, খেপে থাকে, খেপাটে আর কুধারণা করে বেড়ায়, এটি উন্মাদনার দিকে ঠেলে দেয় মানুষকে। তাই মানুষের কুধারণা এবং রাগ এড়িয়ে চলা উচিত। মোমেনের সংজ্ঞা উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন, মোমেন কেমন হওয়া উচিত, এটি তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, কোনোভাবে কোন অর্থে বিবেককে, বুদ্ধিকে তার জলাঞ্জলি দেওয়া উচিত নয়। যেভাবে পূর্বেই বলেছি যে উন্মাদনার দ্বার প্রান্তে তাকে নিয়ে যাবে। তিনি বলেন, সুপুরুষের উচিত নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং শক্তি বৃত্তিকে যথাযথ স্থানে এবং বৈধ স্থানে ব্যবহার করা উচিত। যেমন রাগ যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে সেটি উন্মাদনার পূর্ব লক্ষণ হয়ে থাকে। এর মাঝে এবং উন্মাদনার মাঝে পার্থক্য অতি স্বল্প। যে ক্রোধের বশবর্তী হয়ে যায় তার হাত থেকে প্রজ্ঞার ঝর্ণা ছিনে নেওয়া হয়। বিরোধীর সাথে কথা বলতে গিয়ে ক্রোধের বশবর্তী হয়ে কথা বলা উচিত নয়। এরপর মোমেনের চিহ্ন বা লক্ষণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে মোমেনের কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা উচিত, বা যে রাগ বা ক্রোধ সংবরণ করে সেই মোমেন হয়ে থাকে। তিনি বলেন, ওয়াল কাযিমিন আল গাইযা ওয়াল আফিন আনিন নাস, অর্থাৎ মোমেন সে যে নিজের রাগ এবং ক্রোধ সংবরণ করে, মানুষের সাথে মার্জনা এবং ক্ষমার আচরণ করে। ইঞ্জিলেও তিনি বলেন, যদিও ইঞ্জিলেও ক্ষমা এবং মার্জনার শিক্ষা আছে, কিন্তু তা ইহুদিদের মাঝে সীমাবদ্ধ। হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষমা মার্জনার বনী ইসরাইল ছাড়া অন্য কারোর সাথে কোন সম্পর্ক নেই। তিনি বলেন, বনী ইসরাইল ছাড়া অন্য কাউকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, তারা ডুবুক বা তারা মুক্তি পাক, এইসব নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। তাই হযরত ঈসা আলাইহিসসালামের ক্ষমা ও মার্জনা বনী ইসরাইলের মাঝেই সীমাবদ্ধ, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম, যিনি মুহাম্মদী মসীহ হিসেবে এসেছেন, তাঁর ক্ষমা এবং মার্জনার গণ্ডি সারা পৃথিবীময় বাস। তাই আমাদেরকে ক্ষমা এবং মার্জনার গণ্ডিকে ব্যাপকতর করতে হবে। তো এই হলো সেই মানদণ্ড বা সেই মান যা আমাদের অর্জনের চেষ্টা করতে হবে। যদি খোদার নূর বা জ্যোতি থেকে অংশ পেতে হয়, আমাদের ধৈর্যশীল হতে হবে, বড় মনের অধিকারী হতে হবে, আর কোমলতা ও নমনীয়তার বৈশিষ্ট্য নিজেদের মাঝে সৃষ্টি করা আবশ্যক আমাদের জন্য। যদি আমরা চাই যে আমাদের মুখ থেকে প্রজ্ঞা এবং তত্ত্বজ্ঞানের কথা নিঃসৃত হোক, মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হোক, আর মসীহ মওউদের মিশনকে আমাদের এগিয়ে নিয়ে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের পারিবারিক এবং দৈনন্দিন বিষয়ে কঠোরতা এবং রাগের দাসত্ব থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। যদি আমরা আমাদের মানসিক শক্তিবৃদ্ধি এবং সামর্থ্য চাই যে ধ্বংস না হোক, তাহলে কুধারণা এবং রাগ ও ক্রোধ এড়িয়ে চলতে হবে। যদি আমরা প্রকৃত মোমেন হতে চাই, তাহলে আমাদের শক্তি এবং বৃত্তি আর সামর্থ্যকে যথাযথ স্থানে এবং যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাগ ধরলেও উম্মাদের মতো রাগ প্রকাশ করা উচিত নয়, বরং সংশোধনের সীমা পর্যন্ত রাগের বহির প্রকাশ হওয়া চাই। রাগ এবং লাগামহীন আবেগ অনুভূতি প্রকাশ মানুষকে উন্মাদনার পর্যায়ে নিয়ে যায়, তাই এগুলোকে ভারসাম্যের লাগাম পরানো আবশ্যক। যদি রাগ ধরে তাহলে ততটা হওয়া উচিত যতটা সংশোধনের জন্য আবশ্যক, নিজেদের অহমিকার পিপাসা নিবারণের জন্য নয়, নিজের স্থূলতা প্রকাশের জন্য নয়। তিনি বলেন, যারা এর চেয়ে বেশি রাগ এবং ক্রোধ প্রকাশ করে তারা নিজেদের ইমানকে হেলায় নষ্ট করে। তিনি বলেন, ইসলামের সৌন্দর্য হল উন্নত চারিত্রিক গুণাবলী চিহ্নিত করে অপ্রয়োজনীয় রাগ ও ক্রোধ দমন এবং মার্জনার শিক্ষা দিয়ে থাকে। এটি হল ইসলামের সৌন্দর্য। তো এই চারিত্রিক বৈশিষ্ট্য সবার অবলম্বন করা আবশ্যক, এছাড়া সত্যিকার মোমেন হওয়া অসম্ভব বা কঠিন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বারংবার বলেছেন বিভিন্ন রচনাবলীতে এবং মালফুজাতে, এটি বলেছেন যে আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আমরা দুর্বল, আমাদের মাঝে অনেক দুর্বলতা রয়েছে, আমরা এটি সেভাবে শিরোধার্য করি না বা মেনে চলি না যেভাবে করা উচিত। সাধারণ আহমদীয় এমন শ্রেণীর অন্তর্ভুক্ত, আর ওহদাদারও এমন মানুষ যারা অন্যদেরকে নিজেদের কথা শোনায়, আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণের সদুপদেশ দেয়, কিন্তু স্বয়ং ভুলে এ কথা ভুলে যায় যে হযরত মসীহ মওউদ ইসলাম বলেছেন, সত্যবাদী হয়ে মিথ্যাবাদের ন্যায় বিনয়াপনত হও। হুজুর বলছেন যে কিছু মানুষ এমনও আছে যারা মিথ্যাবাদী হয়ে সত্যবাদী হওয়ার দাবি করে আর অত্যাচার করে নিজেকে অত্যাচারিত প্রমাণের চেষ্টা করে। সুতরাং কিভাবে বলা যেতে পারে যে এমন মানুষের মাঝে বিন্দু মাত্র ইমানও রয়েছে? কেননা ইমানের দাবি হল নাছোড় মনোবৃত্তি প্রদর্শন না করে বোঝার পর কাণ্ড জ্ঞান ফিরে আসলে নিজের জুলুম এবং অত্যাচারের সুরাহা করা উচিত। কারা আবেগ অনুভূতিতে যদি আঘাত করে থাকে তাহলে তার সুরাহা করার চেষ্টা করা উচিত। অন্তত পক্ষে নিজের হৃদয়ে অনুশোচনা তার জাগ্রত হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত যে আমি কি করেছি। আমাদের আত্মদর্শন করা উচিত, আত্মদর্শী হওয়া উচিত যে আমাদের কয়জনের মাঝে এই চিন্তা চেতনা আছে বা এইভাবে কয়জন ভাবে। সাময়িক রাগের বশে যদি অন্যায় হয়েও যায় তাহলে রাগ কমার পর এক মোমেনের এর সুরাহা করা উচিত, সেই শূন্যতা পূরণের চেষ্টা করা উচিত। যদি সুরাহা না করে, যদি তার অনুতাপ না হয়, বরং পুরো অবস্থা কেটে যাওয়ার পরও তার ভিতর যদি বিন্দুমাত্র কোনো পরিবর্তন না আসে, মসীমত বলেন যে তার মাঝে সত্যিকার অর্থে ইমান নেই, এটি লোক দেখানো ইমান, এটি পানির সেই বুদবুদের মতো যার উপরে পানি দেখা যায় কিন্তু ভিতরে শুধু বাতাস থাকে। যদি সত্যিকার অর্থে পানি হতো তাহলে সেটি পানি হতো, পানিতে মিশানো থাকতে হতে, বাতাস থাকার কথা নয়। তো আমি যেভাবে বলেছি যে আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মদর্শন আবশ্যক, আমাদের দেখা উচিত যে আমাদের উপর যদি জুলুম এবং অত্যাচারও হয় তো কয়বার আমরা সহ্য করেছি, রাগের বশবর্তী হয়ে আমরা উত্তর দিইনি, বা কেউ যদি ওহদাদার হয়ে থাকে তাহলে কয়বার এমনটি হয়েছে যে অন্য ব্যক্তি জুলুম এবং অত্যাচার করেছে বা আর তারা ইনসাফের দাবি অনুসারে সিদ্ধান্ত দিয়েছে, রায় দিয়েছে এবং তা কারো জুলুম এবং অত্যাচারের ভ্রুক্ষেপ করেনি। সহ্য শক্তি এটি নয় যে কোনো শক্তিশালীর প্রতিদ্বন্দ্বিতায় উত্তর না দেয়া আর বলা যে আমার সহ্য শক্তি বা ধৈর্য অনেক বেশি। সহ্য শক্তি এবং ধৈর্য হল শাস্তি দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া। এখানে এটি স্পষ্ট হওয়া চাই যে ব্যবস্থাপকরা ইনসাফ এবং শরীয়তের দাবি অনুসারে কাউকে শাস্তি দেওয়ার সুপারিশ করে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তাহলে এটি সেই গণ্ডিতে পড়বে না। কারণ এখানে যদি কেউ ভুল করে আর ভুলের শাস্তি পায় তাহলে এমন ক্ষেত্রে ক্ষমা বা মার্জনা পাপের নামান্তর। যদি কেউ অযথা অন্যায় করে বা জুলম করে, তাহলে কাজী বা বিচারক বা শাসক শাস্তি দিয়ে থাকে, যেভাবে পিতামাতা বা শিক্ষক শিশুদের শাস্তি দিয়ে থাকে। কোনো অপরাধের কারণে কেউ যদি শাস্তি পায়, তাহলে সে শাস্তির কারণ হলো সে শরীয়তের শিক্ষাকে লঙ্ঘন করেছে বা অন্যের অধিকার পদদলিত করেছে, এই কারণে সে শাস্তি পায়। আমি এই ব্যাখ্যা করছি এই জন্য যে অনেকেই সীমা লঙ্ঘন করে, জুলম করে, শরীয়তের আদেশ নিষেধ কে বৃদ্ধাঙ্গুলি দেখায়, অন্যের অধিকার পদদলিত করে, খর্ব করে, আবার জামাতের ব্যবস্থাপনা যখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তারা আমার কথা শুনে, পূর্বে আমি কথাগুলো বলেছি, তারা আমার কথা শোনা লেখা আরম্ভ করে, এবারও হয়তো লেখা আরম্ভ করবে যে আপনি ক্ষমা ও মার্জনা সংক্রান্ত খুতবা দিয়েছেন, আমাদের সাথে একই ব্যবহার হওয়া চাই, আমাদের ক্ষমা করা উচিত। এ সম্পর্কে পূর্বেও আমি বেশ কয়েকবার বলেছি যে কারো সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। অনেকে আমাকে গালিতে ভরা চিঠিও লেখে, আমার তাদের বিরুদ্ধে কখনো রাগ ধরেনি। এমন মানুষ প্রায় সময় পত্রে নাম লেখে না বা কাল্পনিক কোন নাম লেখে, নাম লিখলেও আমি তাদের নিশ্চয়তা দিচ্ছি যে এই বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। গালি দিক তারা করুণা অবশ্যই হয় এদের উপর, এবং আমি ইস্তেগফারের সুযোগ পাই, আমার জন্য এটি কল্যাণকারী হয়ে থাকে। শাস্তি বা শাস্তিমূলক ব্যবস্থা, অন্যের অধিকার খর্ব করা বা শরীয়তের নির্দেশ লঙ্ঘন করার কারণে দেয়া হয়, এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শাস্তি দেওয়া হয়, সানন্দে শাস্তি দেওয়া হয় না। যেদিন আমার ডাকে ওমরে আমা বা কোন দেশের আমিরের পক্ষ থেকে কারো শাস্তি মওকুফের সুপারিশ আসে, অর্থাৎ যে ভুল করেছে কোনো ব্যক্তি, সেই তারা যে মানুষ যেহেতু ভুলের জন্য অনুশোচনা করে, এই অনুশোচনার প্রেক্ষাপটে আমির বা ওমর আমার পক্ষ থেকে ক্ষমার শাস্তি মওকুফ করার পত্র আসলে সেদিন আনন্দের আমার আনন্দের সীমা থাকে না। তাই যেখানে আমার দায়িত্ব আমার হাত বেঁধে রেখেছে সেখানে আমি বাধ্য। একই সাথে আমি কথা বলবো যে উভয় পক্ষ ব্যক্তিগত বিষয়াদি যখন বিচার বিভাগের দ্বারস্থ করে, বিচার বিভাগ বা ব্যবস্থাপকরা যখন বাস্তবতার নিরিখে কোন সিদ্ধান্ত নেয় এবং এক পক্ষকে অধিকার প্রদানের নির্দেশ দেয় বা অর্থনৈতিক বিষয় যদি হয়, তাহলে বলে যে টাকা ফেরত দাও বা অন্যান্য দায়িত্ব যা তোমার উপর বর্তায় তা পালন করো। এমন ক্ষেত্রে যে পক্ষের টাকা পাওয়ার থাকে বা যার অধিকার পাওয়ার থাকে, সে দ্বিতীয় পক্ষের অর্থনৈতিক অসচ্ছলতা দেখে যতটা সুযোগ বা ছাড় দিতে পারে দেয়া উচিত, সেখানে অনর্থক হটকারিতা প্রদর্শন করা উচিত নয়। এটি আল্লাহ এবং রাসূলের নির্দেশ। অনর্থক আমিত্বের বশবর্তী হয়ে জুলম এবং অন্যায় করা উচিত নয়। আমাদের সবসময় খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আর ভাবা উচিত যে আমরা সেই ব্যক্তির অনুসারী যার নাম রাখা হয়েছে মসিহ। ভাবার বিষয় হল তাকে মসিহ বলা হয়েছে, মসিহ মদকে মসিহ কেন বলা হয়েছে, এমন কি বৈশিষ্ট্য আছে যা অন্যান্য নবীদের মাঝে তাকে এক স্বতন্ত্র পদমর্যাদা দেয়। এতে কোন সন্দেহ নেই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা, সকল বৈশিষ্ট্য এবং সকল বিশেষত্ব মহানবীর মাঝে অন্য সব নবীর তুলনায় বেশি, সকল গুণের ক্ষেত্রে তিনি চূড়ায় রয়েছেন, কেননা তিনি কামেল মানব এবং তার শরীয়ত সম্পূর্ণ এবং উৎকর্ষ আর পরিপূর্ণ। কিন্তু তিনি ছাড়া অন্য নবীদের মাঝে আমরা দেখি যে সব নবীর মাঝে কোন না কোন এমন কথা আছে যার কারণে তিনি অন্য নবীদের মাঝে স্বতন্ত্র মসির যেই স্বতন্ত্র বৈশিষ্ট্য সে কারণেই তাকে তাকে মসিহ ঈসার সাথে তুলনা করা হয়েছে। হযরত মসিহ ইসলাম এর যে ব্যাখ্যা করেছেন তা সত্যি হৃদয়গ্রাহী। হযরত ইসা আলাইহিসসালামের বিশেষত্ব হলো সেই কোমল শিক্ষা, সেই নমনীয় শিক্ষা যা হযরত ইসা উপস্থাপন করেছেন। বাইবেল তো বলে যে দুষ্কৃতকারীর মোকাবেলা করবে না, বরং কেউ তোমার ডান গালে চপে আঘাত করলে তোমার বাম গাল বা দ্বিতীয় গালও তার সামনে পেশ করো। কেউ যদি তোমার বিরুদ্ধে অভিযোগ করে তোমার জামা ছিনে নিতে চায় তাহলে তুমি তোমার আলখেল্লা সহ তাকে দিয়ে দাও। কেউ যদি তোমাকে বলপূর্বক 2 মাইল নিয়ে যায় তুমি 4 মাইল চলে যাও তার সাথে। নিঃসন্দেহে সব নবীরাই নমনীয়তার শিক্ষা দিয়েছেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম স্বীয় যুগের অবস্থা অবস্থার নিরিখে নমনীয়তার উপর অনেক জোর দিয়েছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম অসাধারণ শিক্ষা নিয়ে এসেছেন, আর আল্লাহ তাআলা যেখানে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নাম মসীহ রেখেছেন বা মসীহর সাথে বা ঈসার সাথে তার তুলনা করেছেন, সেখানে এর আরেকটি অর্থ হবে তাকে বিশেষভাবে নমনীয়তার বা কোমলতার শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তার নাম মসীহ রাখার এটিও কারণ যে তিনি খ্রিস্টানদের হেদায়তের জন্য এসেছেন, এদিক থেকে তিনি মসীহ আখ্যায়িত হয়েছেন। যদিও অন্যান্য ধর্মের প্রতিও তিনি প্রেরিত হয়েছেন, হিন্দুদের প্রতি প্রেরিত হওয়ার সুবাদে তার নাম খ্রিস্টানও রাখা হয়েছে, একইভাবে মুসলমান এবং পৃথিবীর সকল জাতির প্রতি তিনি এসেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং প্রতিনিধিত্বে। যাই হোক, হযরত ঈসার নামে বা মসীহ নামের উপর রয়েছে জোর, তাই তিনি নমনীয়তা এবং কোমলতার শিক্ষা বেশি দিয়েছেন, কঠোরতা পরিহারের নির্দেশ দিয়েছেন। তিনি ইসলামে এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা চান যে তোমাদের সত্তায় পুরো বিপ্লব আসুক, আর তিনি তোমাদের কাছে এক মৃত্যু চান যার পর তিনি তোমাদের জীবিত করবেন। তোমরা অচিরেই নিজেদের মাঝে মীমাংসা করো এবং ভাইয়ের দোষ ক্ষমা করো, কেননা দুষ্কৃতকারী সে। কেননা দুষ্কৃতকারী সে ব্যক্তি যে নিজের ভাইয়ের সাথে মীমাংসা করতে প্রস্তুত নয়, সে কর্তিত হবে, কেননা সে বিভেদ সৃষ্টি করে। তোমরা প্রবৃত্তির দাসত্ব সকল অর্থে পরিহার করো, আর পারস্পরিক মনোমালিন্য পরিহার করো, সত্যবাদী হয়ে মিথ্যাবাদের ন্যায় বিনয়াবনত হও যেন তোমাদের ক্ষমা করা যেতে পারে। প্রবৃত্তির স্থূলতা পরিহার করো, কেননা যেই দ্বার পথে তোমাদের আহ্বান করা হচ্ছে সেই দ্বার পথে এক স্থূল কায় বা স্থূল ব্যক্তি প্রবেশ করতে পারবে না। যদি এই বিশেষত্ব আমরা দৃষ্টিতে না রাখি তাহলে এর অর্থ দাঁড়াবে আমরা পৃথিবীকে প্রতারিত করছি। যদি আমরা নিজেরাই সেই শিক্ষা মেনে না চলি তাহলে অন্যদেরকে শিক্ষার দিকে আহ্বান করার আমাদের কি অধিকার আছে? তাই আমাদের নিজেদের সংশোধনের প্রতি সুগভীর মনোযোগ দিতে হবে। পৃথিবীর সামনে সেই দৃষ্টান্ত আমাদের উপস্থাপন করতে হবে, যা দেখে পৃথিবীর মানুষ যেন বলতে পারে যে আমরা আমাদের আবেগ অনুভূতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছি। আয়ারল্যান্ডের মসজিদের উদ্বোধনের সময় আমি বলেছিলাম যে আমরা এখানে যখন তবলিগ করব মানুষ জিজ্ঞেস করবে যে অন্যান্য মুসলমানদের সম্পর্কে তোমরা বলে থাকো যে এরা মসীহ মওউদকে মানেনি, তাই তাদের তারা হেদায়েতের শূন্য, কিন্তু তোমরা তো মসীহ মওউদকে মেনেছ এবং গ্রহণ করেছ, তোমরা নিজেদের জীবনে কি বিপ্লব সৃষ্টি করেছ? অতএব আমাদের নমুনা এবং আমাদের আদর্শ আমাদের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। অন্যান্য ধর্মের মান্যকারীরা পণ্যকারীদের সবাই চারিত্রিক মানদণ্ডে অধপতিত কাজ করে না। ভাবা হচ্ছে সকল খ্রিস্টান বা সব হিন্দু বা অন্য সব ধর্মের মান্যকারী বা অমান্যকারীরা কি ঝগড়া বিবাদে লিপ্ত থাকে? মোটেই নয়। এদের মাঝেও অনেকে এমন আছে যারা শান্তিপ্রিয় এবং ন্যায়পরায়ণ। আমাদের মাঝে কেউ আছে যারা শান্তিপ্রিয় এবং ঝগড়ে বা নৈতিকতা বিপর্জিত কাজকর্ম করে থাকে। তাহলে প্রশ্ন দাঁড়াবে যে আমাদের এবং অন্যদের মাঝে পার্থক্য কি? পার্থক্য তখন সৃষ্টি হবে যখন এই শিক্ষা অনুসারে ঝগড়া, ফ্যাসাদ এবং নৈরাজ্যের অভ্যাস আমাদের সম্পূর্ণভাবে মিটে যাবে বা অন্তত পক্ষে এতটা কমে যাবে যার কারণে তা মানুষের চোখে পড়বে না। গুটিকতক এমন নৈরাজ্যবাদী থাকলেও তাদের পুরোপুরি আমাদের ঘৃণা করা উচিত। পাপকে নিশ্চিহ্ন এবং নির্মূল করার মানসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি রয়েছে যে যদি কোনো অন্যায় দেখো, শক্তি থাকলে হাত দ্বারা সেটি মিটিয়ে দাও, যদি হাত দ্বারা সেটি প্রতিহত করতে না পারো কথার মাধ্যমে করো, যদি এতটাও শক্তি না থাকে মনে মনে তা ঘৃণা করো। অতএব আহমদি সমাজেও অপকর্ম এবং দুশ্চরিত্রকে ঘৃণা করা এবং বাধা দেয়া বা এটি থেকে বারণ করার চেতনা থাকা চাই বা বলা যায় বাধা দেয়া, বোঝানো এবং এটিকে নিশ্চিহ্ন করা বা ঘৃণা করার একটা চেতনা সৃষ্টি হওয়া চাই। যদি সবার মাঝে এই চেতনা সৃষ্টি হয় তাহলে চারিত্রিক মানে যে গুটিকতক অধপতিত ব্যক্তি রয়েছে তারাও আর থাকবে না, সবাই নিজের মান উন্নত করার বিষয়ে সচেষ্ট হবে। কোনো অত্যাচারীকে সমর্থন করা উচিত নয় আমাদের। আমাদের সেই রীতি অবলম্বন করা উচিত যার কথা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন, যার উপর এই যুগে বিশেষভাবে হযরত মসীহ আলাইহিসসালাম জোর দিয়েছেন আমাদের ক্ষমা, মার্জনা এবং ভালোবাসার ভিত্তিতে কাজ করা উচিত। যদি কাউকে অন্যায় করতে দেখেন তাহলে আপনি এটি মনে করবেন যে সে নির্যাতিত ব্যক্তির উপর আক্রমণ করেনি বরং আমাদের উপর আক্রমণ করেছে, বরং বলতে হবে হযরত মসীহ মওউদের উপর সে আক্রমণ করেছে, কেননা যে উদ্দেশ্যে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন সে সেই উদ্দেশ্যকে হেয় করার চেষ্টা করেছে বা হেয় করছে। অতএব এমন আক্রমণকারীদের প্রতিহত করা আমাদের কাজ। শক্তি বলে যদি তা করানো যায় তাহলে মৌখিকভাবে করুন এবং আন্তরিকভাবে ঘৃণা করুন, আর অত্যাচারিত ব্যক্তির অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার দোয়া করুন। অতএব আমরা যদি চরিত্র বিধ্বংসী কাজকর্মকে ঘৃণা করি, আমাদের সমাজ যদি তা ঘৃণা করে তাহলে নিজ থেকেই এমন অন্যায় এবং এমন কাজকর্ম হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু যা দেখা গেছে তা হল অনেক সময় জুলুম এবং অত্যাচার ও অন্যায় পিতামাতা, ভাই বোন সবাই জড়িয়ে যায়। বিশেষ করে পারিবারিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে এমনটি হয়। শুধু এরা নয় বরং বন্ধুত্বের নামে অন্যরাও এই দলে যোগ দেয় বোঝানোর পরিবর্তে। তাই সামাজিক সংশোধনের জন্য এমন জুলুম এবং অন্যায় কর্মের মদতদাতা না হয়ে অত্যাচারিত ও নির্যাতিত ব্যক্তির উপর নির্যাতন এবং অত্যাচারকে হযরত মসীহ মওউদের উপর হামলা এবং নির্যাতন মনে করা উচিত। যদি এটি হয় তাহলে দেখবেন কিভাবে আমাদের সমাজের দ্রুত সংশোধন হচ্ছে। আর আমাদের এই আচরণ, আমাদের এই কর্ম, আমাদের এই ব্যবহার মসীহ মওউদের উদ্দেশ্য এবং লক্ষ্যকে বাস্তবায়নে সহায়ক হবে। আল্লাহ করুন আমরা যেন ইবাদতের পাশাপাশি উন্নত নৈতিক আদর্শের দৃষ্টান্ত স্থাপনকারী হতে পারি। ঝগড়া, ফ্যাসাদ, নৈরাজ্যে লিপ্ত হয়ে মসীহ মওউদকে দুর্নাম করার যেন কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার স্বার্থপরতা থেকে রক্ষা করুন। আজও জুমা নামাজের পর আমি এক ব্যক্তির নামাজের জানাজা পড়াবো, আসিয়া বেগম সাহেবের জানাজা। এটি চৌধুরী আব্দুর রহমান সাহেবের স্ত্রী, তিনি ইনার পার্কের অধিবাসিনী। তিনি 3রা অক্টোবর 2014 তে 69 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মুসলিমদের সাহাবী হযরত আহমদিয়ার এবং মাহতাব বিবি সাহেবার পৌত্রী ছিলেন। নামাজ, রোজা, তাহাজ্জুদ এবং দোয়ায় অভ্যস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাদকা খায়রাত করতেন, ধৈর্যশীলা ছিলেন, রীতিমতো চাঁদা দিতেন, আর্থিক কুরবানিতে অগ্রগামী, নেক এবং নিষ্ঠাবতী ভদ্রমহিলা ছিলেন। 1978 সনে তার স্বামীকে যখন বিরোধীরা একটা মিথ্যা মামলায় জড়িয়ে দেয়, তিনি বড় বীরত্বের সাথে সেই সময় অতিবাহিত করেন। তিনি মুসিয়া ছিলেন, অসিয়ত করতেই হিসায় জায়দাদ তিনি জামাতের হাতে তুলে দেন। ছেড়ে যাওয়া সন্তান সন্ততির মাঝে তার 5 মেয়ে এবং 2 ছেলে রয়েছে। এক ছেলের নাম ইশতিয়াক আহমদ, যিনি জামাতের মুরব্বী, পাকিস্তানে রয়েছেন। দ্বিতীয় জন হলেন ইজাজুর রহমান, এখানে জামাতের নিরাপত্তা বিভাগে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করেন। তিনি মাস্টার আব্দুল কুদ্দুস শহীদ সাহেবের ফুপি ছিলেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন এবং মাগফিরাত করুন, তার রুহে মাগফিরাত করুন। তার সন্তান সন্ততিকে তার পুণ্যের ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। বাহিরে গিয়ে আমি নামাজে জানাজা পড়াবো, এখানে নামাজে জুমার পর বন্ধুরা এখানে সারিবদ্ধ হবেন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر